বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو আল্লাহু আজিজুন্তিকাম সাদাকাল্লাহুল আলিউল আযীম।
বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতোপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন, এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার 10 ডিসেম্বর, 25 অগ্রহায়ণ এবং ফার্সি 19 অজার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্জে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে রয়েছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে আমেরিকার উদ্যোগে আয়োজিত গণতন্ত্র সম্মেলনে দেয়া বাইডেনের বক্তব্য সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি বক্তব্য সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে হযরত জয়নাব সালামুল্লাহ আলাইহির পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ আলোচনা। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে একটি সাক্ষাৎকার। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, ভিয়েনা সংলাপে আন্তরিক ইরান, পশ্চিমাদের প্রতি ফাঁকা প্রতিশ্রুতি বাদ দিয়ে কাজে নামার আহ্বান। শিক্ষার্থীদের আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা, রাজধানী ঢাকায় আটক 5 তরুণ। ভারতের গুরুগ্রাম শহরে হিন্দুত্ববাদী সংগঠনের বাধা, খোলা জায়গায় হতে পারেনি জুমার নামাজ। এবং আফগানিস্তানে আবারও মার্কিন আগ্রাসনের আশঙ্কা ব্যক্ত করেছেন তালেবান নেতা মুফতি লতিফুল্লাহ। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। বর্তমান ইরান পশ্চিম এশিয়া অঞ্চলের সবচেয়ে শক্তিশালী দেশ। সমগ্র বিশ্বে ইরানের অবস্থান এমন পর্যায়ে পৌঁছেছে যে কোনো দেশেরই ইরানের উপর হামলা করার দুঃসাহস নেই। আজ তেহরানে জুমার খুতবায় হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকী এই মন্তব্য করেন। তিনি বলেন, ইসলামী ইরানের জনপ্রিয় বিপ্লবী সরকারের পররাষ্ট্রনীতি হল বিশ্বের সকল দেশের সঙ্গে পারস্পরিক সম্মান ও মর্যাদার ভিত্তিতে সুসম্পর্ক বজায় রাখা। তিনি বলেন, নয়া বিশ্ব পরিস্থিতিতে ইসলামী প্রজাতান্ত্রিক ব্যবস্থার শেকড় গভীরে প্রথিত। বিশ্ব ও আন্তর্জাতিক সকল ঝড়ঝাপটা মোকাবেলায় প্রতিরোধ শক্তিগুলোর ভূমিকা ব্যাপক প্রভাব ফেলেছে। এ কারণে বিশ্ব পরিস্থিতি এখন আমাদের অনুকূলে রয়েছে। তিনি বলেন, আমেরিকা বিভিন্ন সময়ে, বিশেষ করে ট্রাম্পের শাসনকালে, ইরানের বিরুদ্ধে 3টি ফ্রন্টে ষড়যন্ত্র চালিয়েছিল। একটি হল মার্কিন অর্থ মন্ত্রণালয়, দ্বিতীয়টি ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বিভিন্ন দেশের সরকারকে আমাদের সাথে পারস্পরিক সহযোগিতা করার ক্ষেত্রে বাধা দিয়েছিল। তৃতীয় ফ্রন্টটি ছিল আমেরিকার গোয়েন্দা সংস্থা CIA। তারা ইসলামী বিপ্লবের শুরু থেকে আজ পর্যন্ত জনগণকে সরকারের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশের ক্ষেত্র সৃষ্টির চেষ্টা চালিয়ে এসেছে। এই লক্ষ্য অর্জন করতে তারা ইরানের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সহ অর্থনৈতিক চাপ প্রয়োগের সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, ভিয়েনা সংলাপের মাধ্যমে তার দেশ একটি সুন্দর চুক্তিতে পৌঁছানোর বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি আরও বলেন, পশ্চিমা দেশগুলো এত বছর ধরে কথার কথা বলে এসেছে, অর্থবহ ও সুন্দর চুক্তির জন্য এটাই সেরা সময়। সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া গতরাতের এক পোস্টে এসব কথা বলেছেন আবদুল্লাহিয়ান। গতকাল ভিয়েনায় নতুন করে সংলাপ শুরুর কিছুক্ষণ পরই তিনি একথা বলেন। আবদুল্লাহিয়ান সুস্পষ্ট করে বলেছেন, পশ্চিমা দেশগুলোর জানা উচিত গত আট বছর ধরে তারা অনেক কথা বলেছে এবং ফাঁকা প্রতিশ্রুতি দিয়েছে, এখন কাজের সময়। তিনি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা উদ্বেগ নাকচ করে বলেন, তার দেশের পরমাণু কর্মসূচি সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ এবং মার্কিন নিষেধাজ্ঞা সরানোর সঙ্গে পশ্চিমা উদ্বেগ দূর করার সম্পর্ক রয়েছে। এদিকে রাশিয়া বলেছে, ইরান যে দুটি প্রস্তাব উপস্থাপন করেছে তা সঠিকভাবে পর্যালোচনা করতে হবে। ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানোভ গতকাল একথা বলেন। এদিকে ভিয়েনায় গতকালের আলোচনার শেষে ইরানের প্রধান পরমাণু আলোচক আলি বাকির কানি বলেছেন, পরমাণু সমঝোতা পুনর্বহাল এবং তেহরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সংলাপে ইরান অত্যন্ত আন্তরিকভাবে অংশ নিচ্ছে, তবে আগের বৈঠকে তেহরান নিজের যে অবস্থান ঘোষণা করেছে তাতে অটল রয়েছে। তিনি সাংবাদিকদের বলেন, যদি উপযুক্ত ক্ষেত্র তৈরি হয় তবে একটি চুক্তি বা সমঝোতায় পৌঁছানোর ব্যাপারে ইরান খুবই আন্তরিক। বাস্তবতা হচ্ছে সব পক্ষ চাইছে আলোচনা অব্যাহত থাকুক, তার মানে হচ্ছে সবাই মতভিন্নতা কমিয়ে আনতে চাইছে। বাকির কানি বলেন, তার দেশ এই আলোচনা থেকে কার্যকর ফলাফল বের করে আনতে প্রতিশ্রুতিবদ্ধ। যদি প্রয়োজনীয় ক্ষেত্র তৈরি করা হয় তাহলে ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে তেমন কোনো বাধা দেখছেন না তিনি। আগের বৈঠকে ইরান যে দুটি প্রস্তাব দিয়েছে সে ব্যাপারে পাঁচ জাতিগোষ্ঠীর পক্ষ থেকে কি ধরনের সাড়া মিলেছে, এমন এক প্রশ্নের জবাবে ইরানের প্রধান পরমাণু আলোচক বলেন, বিষয়টি নিয়ে ওয়ার্কিং গ্রুপের বৈঠকে আলোচনা দরকার। ভিয়েনার সংলাপ চলার মধ্যেই ইরানের উপর মার্কিন প্রশাসন নতুন করে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার নিন্দা জানিয়েছেন আলি বাকেরি। তিনি বলেন, সংলাপে অংশ নেওয়া আরও কয়েকটি প্রতিনিধি দল এই পদক্ষেপের সমালোচনা করেছে। বাকেরি সতর্ক করে বলেন, নিষেধাজ্ঞা আরোপের মতো পদক্ষেপ থেকে আমেরিকার থেকে দূরে থাকা উচিত, অন্যথায় ভিয়েনার সংলাপ বানচাল হয়ে যেতে পারে। ইসলামী প্রজাতন্ত্র ইরান তার পরমাণু কর্মসূচির ব্যাপারে যে সংশোধনমূলক পদক্ষেপ নিয়েছে তা থেকে সরে না গেলে তেহরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো হবে বলে আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েল যে হুমকি দিয়েছে, বিশেষজ্ঞরা তাকে নিতান্তই তর্জন গর্জন বলে উল্লেখ করেছেন। ইরানের প্রেস টিভির স্পটলাইট প্রোগ্রামে জাতিসংঘের সাবেক অস্ত্র পরিদর্শক স্কট রিটার এই মন্তব্য করেছেন। তিনি বলেছেন, যে কোনো যুক্তি গ্রহণকারী ব্যক্তির কাছে একথা পরিষ্কার হবে যে সামরিক অপশন টেবিলে নেই। রিটার জোর দিয়ে বলেন, মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধে যাওয়ার জন্য আমেরিকা প্রস্তুত নয়, তাছাড়া ইরানের বিরুদ্ধে অর্থবহ এবং টেকসই বিমান অভিযান চালানোর ক্ষমতা ইসরায়েলের নেই, ফলে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের ব্যাপারে যত হুমকি ধুমকি তার সবই নিতান্তই তর্জন গর্জন। গতকাল পেন্টাগন বলেছে, আমেরিকা এবং ইহুদিবাদী ইসরায়েল ইরানের পরমাণু উস্কানি সম্পর্কে যৌথভাবে আলোচনা করেছে। এরপর স্কট রিটার প্রেস টিভিকে সব কথা বলেন। ইহুদিবাদী ইসরায়েল বহুদিন থেকেই বলে আসছে, ইরান পরমাণু অস্ত্র বানানোর জন্য চেষ্টা করছে এবং ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর হুমকি তারা কখনোই বন্ধ করেনি। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। সম্প্রতি রাজধানী জুড়ে শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টার দায়ে পাঁচ তরুণকে রাজধানী ঢাকার স্বামীবাগ এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড ব্যাটালিয়ন বা র্যাবের একটি দল। ঢাকা থেকে জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি।
সম্প্রতি দেশব্যাপী শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টার দায়ে পাঁচ তরুণকে রাজধানীর স্বামীবাগ এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের একটি দল। এই পাঁচ তরুণ সাইবার ফোর্স গঠন করে রাষ্ট্রবিরোধী প্রচারণায় যুক্ত ছিল বলে র্যাব জানিয়েছে। বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে স্বামীবাগের 59 নম্বর পিতালি স্কুল গলির একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ শুক্রবার বেলা 12টার দিকে সংবাদ সম্মেলনে এদের পরিচয় জানানো হয়। এরা হলেন তাওহিদুল ইসলাম 26, আবদুল্লাহ আল মাহমুদ 29, হাবিবুর রহমান 31, গাজী সাখাওয়াত হোসেন 30, ও মোহাম্মদ ওয়ারেস করুন আটাশ। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, গ্রেপ্তারকৃত এই পাঁচ তরুণ দেশের বিভিন্ন এলাকা থেকে এসে স্বামীবাগের ওই বাসায় জড়ো হন। সামাজিক যোগাযোগের মাধ্যমে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে যারা সক্রিয় তাদের সঙ্গে এদের যোগাযোগ হয় বিভিন্ন ক্লোজড গ্রুপের মাধ্যমে নতুবা টেলিগ্রামে। বাংলাদেশ নিয়ে বিভিন্ন ষড়যন্ত্রের নীতি ও কৌশলের সঙ্গে তারা জড়িত ছিলেন। এই পাঁচ তরুণকে গ্রেপ্তারের সময় র্যাব সদস্যরা 2 লাখ টাকা জব্দ করেন। র্যাব জানায় দেশ বিদেশে নানা মাধ্যম থেকে তারা এ টাকা পেয়েছিলেন। রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এমন ফেসবুক পেজ অ্যাডমিনদের সঙ্গেও তাদের যোগাযোগ ছিল। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে এই পাঁচ তরুণ বিভিন্ন দেশের ঘটনার ভিডিও ফুটেজ এডিট করে উস্কানিমূলক পোস্টও দিতেন বলে জানায় মঈন। র্যাব কমান্ডার মঈন আরো বলেন, আবদুল্লাহ আল মাহমুদ ও তাহিদুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় নাশকতা, সন্ত্রাস বিরোধী ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আন্তর্জাতিক মানবাধিকার দিবস 2021 উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর আসাদ গেট এলাকায় মানববন্ধন করেছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র। এ সময় দেশের মানবাধিকার পরিস্থিতি বিশ্লেষণ করে সংগঠনের কর্মকর্তারা জানান, চলতি বছরে আগের বছরের মতো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুমের অভিযোগ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নির্যাতন, মত প্রকাশ ও মুক্ত চিন্তার উপর আঘাত, নারী ও শিশু নির্যাতন, হত্যা, ধর্ষণ সহ নানা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অব্যাহত রয়েছে। নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে সংশ্লিষ্টদের জবাবদিহি নিশ্চিত না হওয়া, ন্যায় বিচার প্রাপ্তির ক্ষেত্রে সীমাবদ্ধতা, বিচারের দীর্ঘসূত্রিতা এবং অধিক মাত্রায় দুর্নীতি মানবাধিকার লঙ্ঘনের প্রতিকার বিধানের ক্ষেত্র সংকুচিত করে তুলছে। মানববন্ধনে আইন ও সালিশ কেন্দ্রের পরিচালক নীনা গোস্বামী বলেন, দেশের প্রচলিত বিচার ব্যবস্থার পাশাপাশি অন্যরকম বিচার ব্যবস্থা চালুর প্রয়াস চলছে। নির্যাতন, গুম, ক্রসফায়ারের মতো বিচার বহির্ভূত হত্যা বন্ধ করতে হবে। এ যাবৎ সংগঠিত সব গুম, অপহরণ ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তদন্তে নিরপেক্ষ কমিশন গঠন সহ দেশে মানবাধিকার নিশ্চিত করতে 18 দফার দাবি তুলে ধরা হয়। ভারতের গুরুগ্রাম শহরে হিন্দুত্ববাদী সংগঠনের লোকজন বাধা দেওয়ায় খোলা জায়গায় জুমা নামাজ অনুষ্ঠিত হতে পারেনি আজ। কলকাতা থেকে আরো জানাচ্ছেন আমাদের প্রতিনিধি।
ভারতের গুরুগ্রাম শহরে হিন্দুত্ববাদী সংগঠনের লোকজন বাধা দেওয়ায় খোলা জায়গায় জুমা নামাজ অনুষ্ঠিত হতে পারেনি। আজ শুক্রবার হিন্দু গণমাধ্যম অমর উজালা .com জানিয়েছে, আজ কিছু মুসল্লি গুরুগ্রামের সেক্টর 37-এ পৌঁছলে হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠনের লোকজন তাদের ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। ওই ঘটনায় ক্ষুব্ধ নামাজিরা জিজ্ঞেস করতে থাকে, আমাদের পূর্বপুরুষেরা এই দেশের জন্য কি কিছু করেনি যে আমাদের নামাজ পড়তেও দেয়া হচ্ছে না? খোলা জায়গায় জুমা নামাজের বিরুদ্ধে প্রতিবাদের মধ্যে আজ সেক্টর 37-এ নামাজের জায়গায় বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যায়। আজ দুপুর 12টার পর থেকে 2 ডজনেরও বেশি হিন্দুত্ববাদী সংগঠনের কর্মকর্তা ও কর্মী 37 নম্বর সেক্টরে নামাজের স্থানে বিপুল সংখ্যায় জড়ো হয়। তারা সেখানে ফুল বর্ষণ করা সহ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে। ওই ঘটনায় পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ আগেই বলেছিল, শান্তি বজায় রাখতে যেই আইন লঙ্ঘন করবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। গত 6 মাস ধরে নগরীর সেক্টর 37, 47, 18 পার্ক ও 12 এ স্থানে জুমার নামাজকে কেন্দ্র করে হিন্দুত্ববাদী সংগঠন ও স্থানীয় জনগণের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে। মুসলিমরা বলছেন তাদের জনসংখ্যা অনুযায়ী পর্যাপ্ত মসজিদ নেই, সেজন্য তারা পাবলিক প্লেসে নামাজ পড়তে বাধ্য হচ্ছেন। প্রশাসন যদি জায়গা দেয় তাহলে তারা খোলা জায়গায় নামাজ পড়বেন না। এর আগে জমিয়ত উলামার গুরুগ্রাম শাখার সভাপতি মুফতি মোহাম্মদ সেলিম কাশিমি বলেছিলেন, গুরুগ্রামে মাত্র 13টি মসজিদ রয়েছে যা শহরের 5 লাখ মুসলিমের জন্য যথেষ্ট নয়। গুরুগ্রাম নাগরিক একতা মঞ্চের সহপ্রতিষ্ঠাতা আলতাফ আহমেদ বলেন, আমি হরিয়ানা প্রশাসন এবং রাজ্য সরকারের কাছে গুরুগ্রামের কিছু এলাকায় জমি বরাদ্দ করার জন্য আবেদন করছি যাতে আমরা মসজিদ তৈরি করতে পারি। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। আফগানিস্তানের তালেবান গোষ্ঠীর একজন শীর্ষ পর্যায়ের নেতা ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল প্রেস টিভিকে বলেছেন, আফগানিস্তানে আমেরিকা আবারও যে ভুল করবে না তার নিশ্চয়তা নেই। গতকাল প্রেস টিভির ফেস টু ফেস অনুষ্ঠানের জন্য দেওয়া সাক্ষাৎকারে তালেবান নেতা মুফতি লতিফুল্লাহ হাকিমি একথা বলেন। তালেবানের সংস্কার বিষয়ক কমিশনের প্রধান হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন মুফতি লতিফুল্লাহ। 2001 সালে আফগানিস্তানে মার্কিন আগ্রাসন প্রসঙ্গে তিনি বলেন, আল্লাহকে পাওয়ার জন্য আমেরিকা আফগানিস্তানে আসেনি। আফগান জনগণের দুর্ভোগ দুর্দশার পেছনের মূল কারণ হচ্ছে আমেরিকার উপস্থিতি। তিনি আরও বলেন, আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন নেটো সেনারা ইতিহাসের নজিরবিহীন অপরাধযজ্ঞ চালিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত তারা আফগানিস্তানে তাদের ব্যর্থতার কথা স্বীকার করেছে। মুফতি লতিফুল্লাহ বলেন, আমেরিকা ও তার মিত্ররা যদি আবারও ভুল করে, তারা যদি ভবিষ্যতে আবারও আফগানিস্তানে আসে, তাহলে তখনও তাদের কৌশলগত পরাজয় হবে। তালেবানের এই নেতা বলেন, আফগানিস্তানের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করা বন্ধ করলেই কেবল শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি নিয়ে ব্যাপক সহিংসতা ও বিক্ষোভ সত্ত্বেও প্রেসিডেন্ট বাইডেন কথিত আন্তর্জাতিক গণতন্ত্র সম্মেলনের আয়োজন করেছেন। তার এই পদক্ষেপের লক্ষ্য ও বাস্তব অবস্থা সম্পর্কে শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন নাসির মাহমুদ।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্বোধনী ভাষণের মধ্য দিয়ে শুরু হয়েছে তার সরকারের আয়োজিত কথিত গণতন্ত্র সম্মেলন। দুই দিনের এই সম্মেলনে বিশ্বের 110টিরও বেশি দেশের সরকারি ও বেসরকারি প্রতিনিধিসহ নানা সংস্থা বা সংগঠনের কর্মকর্তারা হাজির হয়েছেন। তবে এই সম্মেলনে দাওয়াত পায়নি চীন, রাশিয়া, সৌদি আরব, তুরস্কসহ বিশ্বের বহু দেশের সরকার। প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, আগামী বছর গণতান্ত্রিক সংস্কারের পরিকল্পনা বাস্তবায়ন করতে প্রায় $50 কোটি বরাদ্দ করা হবে। তিনি দাবি করেছেন, এ সংক্রান্ত পরিকল্পনার মধ্যে থাকবে সংবাদ মাধ্যমের স্বাধীনতার প্রতি সমর্থন, আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংগ্রাম ও গণতান্ত্রিক সংস্কারকামীদের পাশে দাঁড়ানো ও এমন সব প্রযুক্তির প্রচলন করা যা গণতন্ত্রকে সমুন্নত করবে। ন্যায়নিষ্ঠ নির্বাচনের প্রতি সমর্থনের পদক্ষেপও কথিত এই পরিকল্পনার অন্যতম অংশ। প্রশ্ন হল, বিশ্বের কোন আন্তর্জাতিক সংস্থা বা জোট মার্কিন সরকারকে বিশ্ব অঙ্গনে গণতন্ত্রের ফেরিওয়ালা হওয়ার দায়িত্ব দিয়েছে? অথচ বিশ্বের সবচেয়ে উন্নত গণতান্ত্রিক ব্যবস্থার অধিকারী হওয়ার মার্কিন দাবি অত্যন্ত নড়বড়ে বিষয়। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত মার্কিন অধ্যাপক স্টিফেন ওয়াল্ট বলেছেন, মার্কিন সরকার এখন এ ধরনের কথিত গণতন্ত্র সম্মেলনের নেতৃত্ব দেওয়ার অবস্থানে নেই। মার্কিন নির্বাচনে অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনেকেই মার্কিন যুক্তরাষ্ট্রকে ত্রুটিপূর্ণ গণতন্ত্রের অধিকারী বলছেন। দুই দল ভিত্তিক মার্কিন সাম্রাজ্যের একটি দল গত নির্বাচনের ফলাফল মেনে নেয়নি। অনেক রিপাবলিকান নেতা কংগ্রেস ভবনে ট্রাম্পপন্থীদের হামলাকে ধামাচাপা দেওয়ায় ব্যস্ত। ডোনাল্ড ট্রাম্প নিজেই মার্কিন যুক্তরাষ্ট্রে গণতন্ত্র থাকার দাবিকে মিথ্যা বলে উল্লেখ করেছেন বারবার। তিনি মার্কিন নির্বাচন ব্যবস্থাকে ত্রুটিপূর্ণ এবং গত নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে বলে দাবি করেছেন। আন্তর্জাতিক রাজনীতির অঙ্গনে মার্কিন মরলিপনাও এখন নড়বড়ে হয়ে পড়েছে। এছাড়াও মার্কিন পুলিশের হাতে জর্জ ফ্লয়েড নিহত হওয়ার পর দেশটিতে স্বাধীনভাবে প্রতিবাদ সমাবেশের আয়োজন করার সংখ্যা কমিয়ে দেওয়া থেকেও বোঝা যায় গণতন্ত্র সেখানে পতনমুখী।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে আবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ব্যাপারে সরকার ও বিরোধী দলের মধ্যকার পাল্টাপাল্টি বক্তব্য নিয়ে এখন রয়েছে আমাদের ঢাকা থেকে পাঠানো আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন।
বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আবারও বলেছেন, বেগম জিয়ার চিকিৎসাকে ইস্যু বানিয়ে দেশকে অস্থিতিশীল করে খোলা পানিতে মাছ শিকার করাই বিএনপির উদ্দেশ্য। আজ শুক্রবার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এমন মন্তব্য করেন।
বেগম জিয়ার জন্য বিএনপি নেতারা এখন মায়া কান্না করছে, অথচ তার মুক্তি এবং চিকিৎসার জন্য চোখে পড়ার মতো একটা মিছিলও তারা করতে পারেননি। আমি আগেও বলেছি, এখনো বলছি, বেগম জিয়ার চিকিৎসার চেয়ে তার চিকিৎসাকে ইস্যু বানিয়ে দেশকে অস্থিতিশীল করে খোলা পানিতে মাছ শিকার করাই তাদের উদ্দেশ্য।
ওদিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হলে আর আকুতি না করে সরকারকে ধাক্কা দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সনের বিদেশে চিকিৎসার দাবিতে আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন গয়েশ্বর চন্দ্র রায়। বিএনপি সরকারের সাবেক মন্ত্রী গয়েশ্বর রায় বলেছেন, খালেদা জিয়াকে মুক্ত করে তাকে চিকিৎসার জন্য পাঠানোর ক্ষেত্রে একমাত্র বাধা শেখ হাসিনা। শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় রেখে এই প্রলাপ বিলাপ করে লাভ নেই।
401 ধারায় আপনি শর্ত দিয়েছেন বিদেশে যাইতে পারবেন না, আপনি একই ধারায় এটাকে প্রত্যাহার করতে পারেন। খালেদা জিয়া যদি মুক্ত না হয় তার বাসভবনকে সাবজেক্ট ঘোষণা করুন। পরের দিন আইন মন্ত্রী বললো যে না, তিনি মুক্ত, তাহলে তিনি পাসপোর্ট পাবেন না কেন, তাহলে তিনি বিদেশে যেতে পারবেন না কেন।
তবে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ গমন প্রসঙ্গে বলেছেন, আইন আইনের গতিতে চলবে, জিয়াউর রহমানের গতিতে চলবে না, বিএনপির গতিতে চলবে না। আজ শুক্রবার সকালে আখাউড়া পৌর শহরে অসহায় দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরো বলেন, মানবিক কারণে প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে খালেদা জিয়াকে দণ্ডাদেশ স্থগিত রেখে মুক্তি দেওয়া হয়েছে, এখন বলছে বিদেশ যেতে দিতে হবে, না হলে আন্দোলন। মনে রাখবেন, মানবিকতা আন্দোলনের মাধ্যমে কামাই করা যায় না।
আপনারা বলেন আন্দোলন করবেন, এক দফা এক দাবি, মানবিকতা আন্দোলনের মাধ্যমে কামাই করা যায় না, আইন আইনের গতিতে চলবে।
অপরদিকে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আজ শুক্রবার এক বাণীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমানে বাংলাদেশের মানুষের মানবাধিকার শূন্যের নিচে অবস্থান করছে, বাংলাদেশে এখন ভয়াবহ দুঃসময় বয়ে চলছে, ক্ষমতাসীনেরা বাংলাদেশকে বদ্ধভূমিতে পরিণত করেছে, বর্তমান অবৈধ ক্ষমতাসীন সরকার সীমাহীন রক্তপাত ও বেপরোয়া নিপীড়ন নির্যাতনের মধ্য দিয়ে জনগণের সকল গণতান্ত্রিক অধিকার হরণ করে নিয়েছে, এ সময় অবিলম্বে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার জোর দাবি জানান মির্জা ফখরুল। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
এখন রয়েছে হযরত জয়নব সালামুল্লাহ আলাইহির পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ আলোচনা।
হযরত জাইনাব সালামুল্লাহি আলাইহার জন্মবার্ষিকী। ছোট ভাই বোনেরা, হযরত জাইনাব সালামুল্লাহি আলাইহা ইসলামের অনন্য মহামানবী। এ শীর্ষক বিশেষ আলোচনা অনুষ্ঠান থেকে আপনাদের সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান।
আমিরুল মোমেনিন হযরত আলী আলাইহি সালাম ও নবী নন্দিনী হযরত ফাতিমা সালামুল্লাহি আলাইহার কন্যা হযরত জাইনাব সালামুল্লাহি আলাইহার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আমাদের এই বিশেষ আলোচনার শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব বলে প্রত্যাশা করছি।
হযরত জাইনাব সালামুল্লাহি আলাইহার শুভ জন্মবার্ষিকীতে আপনাদের সবাইকে জানাচ্ছি অশেষ মুবারকবাদ এবং এই মহামানবীর সানে পেশ করছি অসংখ্য সালাম ও দরুদ। মহিয়সী নারী জাইনাব সালামুল্লাহি আলাইহার সম্মান মর্যাদা আর অতুলনীয় সাহসী ভূমিকার কারণে ইসলামের ইতিহাসে স্বর্ণ উজ্জ্বল হয়ে আছেন। কুফাই ইবনে জিয়াদের দরবার সহ নানা স্থানে এবং দামেশকে ইয়াজিদের দরবারে বন্দী অবস্থায় ইমাম হুসাইন আলাইহিসসালামের বোন হযরত জাইনাব সালামুল্লাহি আলাইহা যে সব সাহসী বক্তব্য রেখেছিলেন তা ইতিহাসে অমর হয়ে আছে। হযরত জাইনাব সালামুল্লাহি আলাইহা ষষ্ঠ হিজরির পাঁচই জামাদিউল আওয়াল জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন হযরত আলী আলাইহিসসালাম এবং হযরত ফাতেমা সালামুল্লাহি আলাইহার তৃতীয় সন্তান। তার জন্মের সংবাদে খুশি হয়ে মহানবী বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এ কন্যার নাম রাখো জাইনাব, অর্থাৎ বাবার অলংকার।
ইতিহাস সাক্ষ্য দিচ্ছে যে সত্যি সত্যি জাইনাব সালামুল্লাহি আলাইহা খাদিজা সালামুল্লাহি আলাইহার মতোই ইসলামের দুর্গম পথে অনেক কষ্ট সহ্য করেছেন এবং দিনের সত্যতাকে তুলে ধরার জন্য অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। জাইনাব সালামুল্লাহি আলাইহা তাঁর জীবন শুরু করেন এক আধ্যাত্মিকতার পরিবেশপূর্ণ পরিবারে, কারণ এই পরিবার রাসুলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম, আলী আলাইহিসসালাম এবং ফাতেমা সালামুল্লাহি আলাইহার মতো মহান ব্যক্তিবর্গের সান্নিধ্য পেয়ে ধন্য ও পবিত্র হয়েছে। এঁরা ছিলেন পূত পবিত্র জীবনের অধিকারী এবং মানবীয় মর্যাদা ও ফজিলতের গোড়াপত্তনকারী। জাইনাব সেই শিশুকাল থেকেই ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী এবং আধ্যাত্মিক ঐশ্বর্যে ভরপুর মনের অধিকারী। তাঁর এই সচেতনতা এবং তীক্ষ্ণ স্মৃতিশক্তির জন্যে তাঁকে সবাই আকিলা তথা বুদ্ধিমতী ও চিন্তাশীল নামে অভিহিত করতেন।
জাইনাব সালামুল্লাহি আলাইহার শিশু বয়সে প্রিয় নানা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারান। তার অল্প পরেই হযরত মা ফাতেমাকে হারান। এরপর তাকে লালন পালনের দায়িত্বভার অর্পিত হয় প্রিয় পিতা হযরত আলী আলাইহিসসালামের উপর। পিতার জ্ঞান, গরিমা, আধ্যাত্মিকতা, নীতি নৈতিকতা আর সচেতন প্রজ্ঞার ঐশ্বর্যে নিজেও সমৃদ্ধি অর্জন করেন এবং এভাবেই তিনি বেড়ে ওঠেন।
জাইনাব সালামুল্লাহি আলাইহার বিয়ে হয়েছিল চাচাতো ভাই আবদুল্লাহ ইবনে জাফরের সাথে। তিনি ছিলেন সে সময়কার আরবের একজন বড় মাপের ধনী ব্যক্তি, কিন্তু উন্নত চিন্তাদর্শের অধিকারী জাইনাব সালামুল্লাহি আলাইহা কখনো বস্তুতান্ত্রিক জীবনের বৃত্তে নিজেকে আবদ্ধ করেননি। তিনি শিখেছিলেন কখনোই এবং কোনোভাবেই অত্যাচারীদের লোভনীয় মোহের কাছে সত্যের মহামূল্যবান সম্পদকে বিসর্জন দেয়া যাবে না।
হযরত জাইনাব সালামুল্লাহি আলাইহার ব্যক্তিত্বকে ভালোভাবে চেনা যায় আশুরার ঐতিহাসিক ঘটনাগুলোর মধ্যে এবং বিশেষ করে নবীজির আহলে বাইতের সদস্যদের বন্দী হবার ঘটনায়। হযরত জাইনাবের ভূমিকা ছাড়া কারবালার বিপ্লব পূর্ণতা পেত না এবং এর প্রকৃত ইতিহাসও প্রকাশ হতো না। আল্লাহর নূরে তার অন্তরে এত বেশি আলোকিত ছিল যে দুনিয়ার কোনো দুঃখ কষ্টই তাঁর কাছে ততটা গ্রাহ্য ছিল না।
হযরত জাইনাব সালামুল্লাহি আলাইহা ও তাঁর ভাই ইমাম হুসাইন আলাইহিসসালাম এবং তাঁর প্রিয়জনদের শাহাদাতের পর কঠিনতম সেই দিনগুলোতে অত্যন্ত ধৈর্য নিয়ে বীরত্বের সাথে সুস্পষ্ট ও উপযুক্ত বক্তব্য রেখে ইসলামের শত্রুদের অপদস্থ করেন, আর এভাবে মহান আল্লাহর প্রতি তাঁর গভীর আস্থা ও নির্ভরশীলতা এবং তাঁর ভেতরে যে স্বাভাবিক ধৈর্য শক্তি সে সবেরই প্রকাশ ঘটিয়েছিলেন তিনি। তিনি রক্তপিপাসু উমাইয়া শাসকদের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে নবীজির আহলে বাইতের সত্যতাকে সংরক্ষণ করেন এবং কারবালায় ইমাম হোসাইন আলাইহিসালাম ও তাঁর সঙ্গী সাথীদের বিজয় হয়েছে বলে ঘোষণা করেন। ইয়াজিদের দরবারে তিনি যেরকম তেজস্বী বক্তব্য রেখেছেন তা সবার অন্তরে স্থায়ীভাবে গেঁথে গিয়েছিল এবং আলী আলাইহিসালামের স্মৃতিকেও সবার সামনে জাগিয়ে তুলেছিল। তিনি সবসময় কুরআনের উদ্ধৃতি তুলে ধরে বক্তব্য রাখতেন যাতে তা প্রামাণ্য হয়।
ইবনে কাসির একজন বাকপটু আরব ছিলেন। তিনি জাইনাব সালামুল্লাহি আলাইহার বক্তৃতা শুনে একবার কাঁদতে কাঁদতে উচ্চস্বরে বলেছিলেন, আমার বাবা মা তোমার জন্যে উৎসর্গিত, তোমার গুরুজনেরা সবচেয়ে উত্তম মুরব্বী, তোমাদের ঘরের শিশুরাই সবচেয়ে ভালো এবং তোমাদের ঘরের রমণীরা সর্বোত্তম নারী, তোমাদের বংশ সব বংশের উপরে এবং কখনোই পরাজিত হবে না।
হযরত জাইনাব সালামুল্লাহি আলাইহার শুভ জন্মবার্ষিকীতে আমাদের উচিত তাঁর জীবন থেকে অন্যায়ের মোকাবেলায় সাহসী হওয়া সহ খোদাপ্রেম ও সবসময় আল্লাহ সন্তুষ্টি ও খোদা নির্ভরতাকে প্রাধান্য দিয়ে ধর্মের জন্য সর্বোচ্চ কোরবানির শিক্ষা নেয়া। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দিন।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
এখন রয়েছে কথাবার্তা।
কথাবার্তা
শ্রোতা বন্ধুরা, 10 ডিসেম্বর শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। বাংলাদেশের শিরোনাম, খালেদা জিয়ার কিছু হলে আপনার রেহাই নেই, রেজভি দৈনিক কালের কণ্ঠ। খালেদা জিয়ার জন্য মানবাধিকারের সর্বোচ্চ নজির দেখিয়েছেন প্রধানমন্ত্রী, বলেছেন কাদের দৈনিক প্রথম আলো। যে কোনো সময় গ্রেপ্তার হবেন তাহসান মিথিলা ফারিয়া দৈনিক মানব জমিন। দুই বোতল পানির জন্য গাড়িটি পড়ে শেষ, রাস্তার মানুষ শুধু ছবি তুলছিল দৈনিক বাংলাদেশ প্রতিদিন। মাদকের ছোবলে অনেক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, রাষ্ট্রপতি দৈনিক যুগান্তর। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার সুযোগ বিষয়ে যা বললেন আইনমন্ত্রী দৈনিক ইত্তেফাক। ভারতের শিরোনাম, চীন ইতালির পর এবার নেপাল, মমতার বিদেশ সফরে আবার না মোদি সরকারের, দৈনিক আনন্দবাজার পত্রিকা। দেশে একদিনে অনেকটা বাড়ল করোনায় মৃতের সংখ্যা, দ্রুত সুস্থ হচ্ছেন ওমিক্রন আক্রান্তরা, দৈনিক সংবাদ প্রতিদিন। রাওয়াতের কপ্টারের আগে পর্যবেক্ষক কপ্টার ছিল না, উঠছে সেনা ও বায়ুসেনার সমন্বয়ের অভাবের অভিযোগ, দৈনিক আজকাল। এবার বাংলাদেশের বিস্তারিত খবর তুলে ধরছি। দৈনিক প্রথম আলোর শিরোনামের খবরে বলা হয়েছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়ার চিকিৎসাকে ইস্যু বানিয়ে দেশকে অস্থিতিশীল করে তুলতে চাইছে বিএনপি, ঘোলা পানিতে মাছ শিকার করাই দলটির উদ্দেশ্য। আজ শুক্রবার সকালে নিজের বাসভবনে ব্রিফিংকালে এমন অভিযোগ করেন ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য মানবাধিকারের সর্বোচ্চ নজির দেখিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, কোন সভ্য দেশের নেতার কাছে এমন বক্তব্য আশা করা যায় না। এ প্রসঙ্গ টেনে তিনি বলেন, এদেশের রাজনীতিতে কে মানবিকতার নজির স্থাপন করেছেন আর কারা রাজনীতিতে শিষ্টাচারহীনতা অশালীনতার চর্চা করে যাচ্ছে। 21 আগস্ট রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল বিএনপি, অথচ তখন সংসদে দাঁড়িয়ে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছিলেন, গ্রেনেড নাকি শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগে করে নিয়ে গিয়েছিলেন। দৈনিক কালাকণ্ঠে শিরোনামের খবরে বলা হয়েছে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বলেছেন, অবিলম্বে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠান, যদি খালেদা জিয়ার কিছু হয়ে যায় আপনার রেহাই নেই, শাস্তি আপনাকে পেতেই হবে। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে প্রেস ক্লাবের সামনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত মানববন্ধনে তিনি একথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, সারা পৃথিবীতে মানবাধিকার লঙ্ঘনের নিকৃষ্ট দৃষ্টান্ত হচ্ছে বাংলাদেশের আওয়ামী লীগ সরকার। আজকে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। দৈনিক যুগান্তরের শিরোনামের খবরে বলা হয়েছে, মাদকের ছোবলে অনেক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। মাদক ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণে আরও জনসচেতনতা সৃষ্টির বিষয়ে গুরুত্ব আরোপ করে তিনি বলেছেন, মাদক মানব পাচার ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণে আরও ব্যাপক জনসচেতনতা দরকার। সচেতনতা, সুদৃঢ় পারিবারিক বন্ধন, সামাজিক প্রতিরোধ ও প্রশাসনের কঠোর নজরদারি এই অপরাধ প্রবণতা ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শুক্রবার জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত মানবাধিকার দিবস ২০২১ উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এক আলোচনায় বঙ্গভবন থেকে যুক্ত হয়ে তিনি একথা বলেন। দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, রাজধানীর এয়ারপোর্ট রোডে চলন্ত গাড়িতে হঠাৎ ধোঁয়া, এরপর আগুন। গাড়িটি যখন দাউ দাউ করে জ্বলছিল তখন আশপাশের মানুষ ছবি তোলায় ব্যস্ত ছিল, কেউ কেউ ভিডিও করছিল, কেউ আবার ফেসবুক লাইভে যান, অথচ পানি নিয়ে কেউ এগিয়ে এলে গাড়িটি এভাবে পুড়ে শেষ হতো না। ঘটনা বৃহস্পতিবার রাতের। এক ফেসবুক স্ট্যাটাসে এই ঘটনার বর্ণনা দিয়েছেন ভুক্তভোগী গাড়ির মালিকের ভাই হিরণ খান। তিনি ফেসবুকে লিখেছেন, বৃহস্পতিবার রাতে রাজধানীর এয়ারপোর্ট রোডে এই জ্বলন্ত গাড়িটি আমার মেজ ভাই মোহাম্মদ রায়হান আলী খানের। কোনো মতে প্রাণে বেঁচে আমাকে ফোন দিয়ে বলল, ভাই রে, দুই বোতল পানির জন্য আমার গাড়িটি পুড়ে শেষ। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার সুযোগ বিষয়ে যা বললেন আইনমন্ত্রী। দৈনিক ইত্তেফাকের শিরোনামের খবরে বলা হয়েছে, আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ গমন প্রসঙ্গে বলেছেন, আইন আইনের গতিতে চলবে, জিয়াউর রহমানের গতিতে চলবে না, বিএনপির গতিতে চলবে না, আইনের বয়ে আইন যেভাবে চলে সেভাবে চলবে। আজ শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, মানবিক কারণে প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে খালেদা জিয়াকে দণ্ডাদেশ স্থগিত রেখে মুক্তি দেওয়া হয়েছে। এখন বলছে বিদেশে যেতে দিতে হবে, না হলে আন্দোলন। একটা কথা আছে না, দাঁড়াতে দিলে বসতে চায়, বসতে দিলে শুতে চায়, আর শুতে দিলে ঘুমাইতে চায়। বিএনপির হয়েছে সেই অবস্থা। এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি। দৈনিক আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে নেপাল সফরে অনুমতি দিল না কেন্দ্র, তবে আনুষ্ঠানিকভাবে নবান্ন বা তৃণমূলের তরফে এ নিয়ে এখনও কিছু জানানো হয়নি, বিদেশ মন্ত্রকের কোনো মন্তব্য করা হয়নি। সূত্রের খবর, সে দেশের প্রথম সারির রাজনৈতিক দল নেপালি কংগ্রেসের বার্ষিক কর্মসূচিতে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল মমতাকে। নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা নেপালি কংগ্রেসের সভাপতি শের বাহাদুর দেওয়া চিঠি লিখেছিলেন তৃণমূল নেত্রীকে, কিন্তু বিদেশ মন্ত্রকের তরফে প্রশ্ন তোলা হয়, একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে কোন যুক্তিতে একটি বিদেশি রাজনৈতিক দলের কর্মসূচিতে আমন্ত্রণ জানানো হয়েছে, যার উত্তরও দেয় নবান্ন, কিন্তু শোনা যাচ্ছে তারপর মমতাকে অনুমতি দেওয়া হয়নি। দৈনিক আজকাল পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, বুধবার তামিলনাড়ুর কুন্নুরে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন বিপিন রাওয়াত। সস্ত্রীক আজ তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে, কিন্তু শেষকৃত্যের আগে দুর্ঘটনায় মৃত্যু নিয়ে সেনা ও বায়ুসেনার সমন্বয়ের অভাবের অভিযোগ সামনে এল। প্রোটোকল অনুযায়ী বিপিন রাওয়াতের মতো ভিভিআইপির ক্ষেত্রে কপ্টারের আগে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পর্যবেক্ষণকারী কপ্টার থাকার কথা, কিন্তু দুর্ঘটনার দিন সেখানে অন্য কোনো হেলিকপ্টারের দেখা মেলেনি, যা সুরক্ষা সংক্রান্ত প্রোটোকলের পরিপন্থী। বায়ুসেনার সুলুর বিমান ঘাঁটি সূত্রে জানা গেছে, নিয়ম মেনেই রাওয়াতের এমআই 17B পাঁচ কপ্টারের আগে আবহাওয়া ও অন্যান্য সুরক্ষা সংক্রান্ত পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য দুটি ছোট কপ্টার পাঠানোর প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু সেনাবাহিনীর মাদ্রাস রেজিমেন্টাল সেন্টার সেই প্রস্তাব নাকচ করে দেয়, যার ফলে বুধবার দুপুরে ওয়েলিংটনের ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজের উদ্দেশ্যে রওনা দেয় শুধু রাওয়াতের কপ্টার। অন্য একটি খবরে আবার দাবি করা হয়েছে, বুধবার রাওয়াতের কপ্টার ওড়ানোর আগে দুটি ছোট কপ্টার নীলগিরি পাহাড়ের আবহাওয়া পর্যবেক্ষণে গিয়েছিল, কিন্তু তারা ওয়েলিংটনের হেলিপ্যাড না ছুঁয়ে ফিরে আসে। সেনা বা বায়ুসেনার তরফে এই খবরের সত্যতা স্বীকার করা হয়নি। দৈনিক সংবাদ প্রতিদিনের শিরোনামের খবরে বলা হয়েছে, ওমিক্রন আতঙ্কের মধ্যে দেশে একদিনে অনেকটা বাড়ল করোনা মৃতের সংখ্যা। আগের দিনের তুলনায় গত ২৪ ঘন্টায় মৃত্যু বাড়ল প্রায় চার গুণ। একদিনে এভাবে মৃতের সংখ্যা বৃদ্ধি রীতিমতো উদ্বেগ বাড়াচ্ছে স্বাস্থ্য মন্ত্রকের, তবে উল্টো দিকে মিলেছে স্বস্তিও। একে একে সুস্থ হচ্ছেন ওমিক্রন আক্রান্তরা। বৃহস্পতিবার রাতেই সুস্থ হয়েছিলেন মহারাষ্ট্রের প্রথম ওমিক্রন আক্রান্ত। গতকাল রাতে রাজস্থানের সাত ওমিক্রন আক্রান্তের করোনা রিপোর্টেই নেগেটিভ এসেছে। বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে ৮৫০৩ জন করোনা আক্রান্ত হয়েছেন, যা গতকালের তুলনায় খানিকটা কম। এদিকে মারণ ভাইরাসে গত ২৪ ঘন্টায় দেশে প্রাণ হারিয়েছেন ৬২৪ জন, এই সংখ্যাটাও আগের দিনের প্রায় চার গুণ। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটি নিচ্ছে, কথা হবে আবারও আগামী আসরে।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন, প্রান্তিক আয়োজনে এখন রয়েছে একটি সাক্ষাৎকার।
আলাপন সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। নিশ্চয়ই সবাই ভালো আছেন। সীমান্তে হত্যা বন্ধ হচ্ছে না। সম্প্রতি সীমান্তে দুইজনের লাশ পড়েছিল দুই দিন ধরে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সম্প্রতি বলেছেন, ভারত ও বাংলাদেশ সরকার চায় না সীমান্তে লোক মারা যাক। এ নিয়ে দুই দেশের সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা ও বৈঠক হয়েছে। এত কিছু হওয়ার পরও সীমান্তে হত্যাকাণ্ড ঘটছে, যা বাংলাদেশের জন্য দুঃখজনক, ভারতের জন্যও লজ্জাজনক। আজ আমরা সীমান্ত হত্যা প্রসঙ্গে কথা বলব, আর আমাদের সাথে আজকের অতিথি হচ্ছেন সুশাসনের জন্য নাগরিক বা সুজন সম্পাদক ও বিশিষ্ট রাজনৈতিক ভাষ্যকার বদিউল আলম মজুমদার। জনাব বদিউল আলম মজুমদার, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকে ধন্যবাদ।
জনাব বদিউল আলম মজুমদার, ভারত সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনা অব্যাহত রয়েছে, যুগের পর যুগ এ সমস্যা চলে আসছে, এর কারণগুলো কি বলে আপনি মনে করেন?
আমি জানি না এর কারণ কি, তবে এটার যে শ্রদ্ধাবোধের অভাব এটা তো সুস্পষ্ট, বিশেষত জীবনের প্রতি শ্রদ্ধাবোধ। যদি বলা হয় যে তারা অপরাধী কর্মকাণ্ড করে এবং অপরাধী কর্মকাণ্ড যারা করে তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেয় এবং তাদের প্রাণহানি ঘটাতে তারা মনে হচ্ছে যে দ্বিধাবোধ করে না, এটা মানুষের জীবনের প্রতি শ্রদ্ধাবোধ, রাইট টু লাইফ এর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা, এটারই অভাব আমার মনে হচ্ছে। কেউ যদি অপরাধ করে যতক্ষণ পর্যন্ত অপরাধটা প্রমাণিত না হয় সে নির্দোষ, এটা হলো আন্তর্জাতিক ভাবে স্বীকৃত একটা মূল্যবোধ। এখন আর কোন সভ্য সমাজে এইরকম ঘটনা ঘটে না। যেমন আপনি অন্য দেশের, আপনি পশ্চিমা দেশের উদাহরণ যদি দেখেন, হ্যাঁ কেউ যদি কোন রকম অপরাধী কর্মকাণ্ড করে কিংবা বেআইনি ভাবে এক দেশ থেকে আরেক দেশে যায়, তাদের বর্ডার ক্রস করে, তারা তাদেরকে গ্রেপ্তার করতে পারে, তাদেরকে বিচারের আওতায় আনতে করতে পারে, কিন্তু যে ট্রিগার হ্যাপি যেটা গুলি করাটা, এটা কোনোভাবেই সমীচীন নয়, কোনোভাবে গ্রহণযোগ্য নয়। আমার মনে হয় এই যে মানুষের জীবনের প্রতি এবং অন্য দেশের নাগরিকের তাদের প্রতি শ্রদ্ধাবোধ প্রদর্শন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা যদি না করা হয় এবং ট্রিগার হ্যাপি যদি তারা অব্যাহত থাকে, এটা এটা জটিলতা সৃষ্টি করছে অলরেডি এবং আরো জটিলতা সৃষ্টি করবে, যেটা কারোই কাম্য নয়। এবং ভারত আর বাংলাদেশ দুটো যে প্রতিবেশী দেশ, এবং এই প্রতিবেশী দেশের মধ্যে সুসম্পর্ক থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং ভারত আমাদের স্বাধীনতা সংগ্রামে আমাদের মুক্তিযুদ্ধে তারা রক্ত দিয়েছে, তারা আমাদের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে ভূমিকা রেখেছে। তো আমার মনে হয় আমরা সেই ঐতিহ্যের আলোকে আমরা পরস্পর প্রতি শ্রদ্ধাবোধ দেখানো এবং তাদের যে সীমান্তরক্ষী বাহিনী তারা সেই মূল্যবোধ ধারণ করা এবং এটা এই যে বাস্তবে প্রতিফলন ঘটনাটা করতে জরুরি।
জনাব বদিউল আলম মজুমদার, ভারত বারবার বাংলাদেশকে আশ্বাস দিয়েছে সীমান্তে হত্যাকাণ্ড শূন্যের কোটায় নামিয়ে আনা হবে, কিন্তু সবই আশ্বাস হিসেবেই থেকে গেছে, বাস্তবে রূপ লাভ করেনি। এর কারণ কি বলে আপনি মনে করেন?
এটা তো অবশ্যই তাদের আশ্বাস বাস্তবায়ন না করতে পারা তাদের ব্যর্থতা। অবশ্যই আমরা তাদের কাছে দাবি করতে হবে এবং তাদেরকে নিশ্চিত করতে হবে যে তারা যে আশ্বাস দিচ্ছে সেই আশ্বাসটা বাস্তবে প্রতিফলন করছে। এটা গ্রহণযোগ্য নয় যে তারা আশ্বাস দিচ্ছে কিন্তু আশ্বাসটা বাস্তবে প্রতিফলন ঘটছে না। এর পরিণতি কিন্তু মঙ্গলকর নয়, এর পরিণতি কিন্তু বাংলাদেশের নাগরিকদের মধ্যে একটা বিরূপ মনোভাব সৃষ্টি হয় প্রতিবেশী সম্পর্কে, যেখানে আমাদের সুসম্পর্ক থাকা উচিত, ঘনিষ্ঠ সম্পর্ক থাকা উচিত। যেটা অনেকেই বলেন যে প্রতিবেশী আপনি বেছে নিতে পারেন, প্রতিবেশী আপনাকে যেই প্রতিবেশী হোক তাকে আপনাকে মেনে নিতে হবে এবং তার সাথে সুসম্পর্ক স্থাপন করতে হবে, তার প্রতি শ্রদ্ধাবোধ প্রদর্শন করতে হবে। এবং কোনোভাবেই আমরা এমন আচরণ করা নয় যাতে প্রতিবেশীর সাথে সম্পর্কের অবনতি ঘটে। তা আমরা আশা করব যে ভারত সরকার বিষয়টা আরো গুরুত্বের সাথে নেবেন এবং তারা যে আশ্বাস দিচ্ছেন তারা এই আশ্বাসটা বাস্তবে যাতে প্রতিফলন ঘটে এটা নিশ্চিত করবে।
শ্রোতা বন্ধুরা, সীমান্তে হত্যা নিয়ে বদিউল আলম মজুমদারের বক্তব্য শুনছেন, ফিরছি শীঘ্রই, আমাদের সাথেই থাকুন। জনাব বদিউল আলম মজুমদার, আপনি আন্তর্জাতিক আইনের প্রসঙ্গটি আনছিলেন, একই সাথে আন্তর্জাতিক সীমান্তের কথাও বললেন। সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনাগুলো আন্তর্জাতিক আইনের নিরিখে যদি দেখা হয় তাহলে কি এটা সমর্থনযোজ্য?
আমি আইনজ্ঞ নই, কিন্তু আমি যতটুকু বুঝি এটা সাধারণ জ্ঞানে বলে যে এটা কোনোভাবেই মানুষ হত্যা অপরাধী কর্মকাণ্ডের জন্য মানুষ হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য, তাদেরকে বিচার না এনে তাদের তারা দোষী সাব্যস্ত হয়ে বিচারিক আদালতের মাধ্যমে তারা যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, যদি মৃত্যুদণ্ড এখন গ্রহণযোগ্য শাস্তি নয় তাহলে সেটা ভিন্ন কথা। এটা তো যে বিচার না করি যে অনুমানের ভিত্তিতে কোন রকম তথ্য প্রমাণ ছাড়াই মানুষের জীবন হানি করা হয়, তো এটা তো কোনোভাবে গ্রহণযোগ্য না। আমি মনে করি না এটা আন্তর্জাতিক আইনে এটা গ্রহণযোগ্য।
জনাব বদিউল আলম মজুমদার, প্রসঙ্গ ধরেই জানতে চাইব, অনেক সময় পর্যবেক্ষক মহল থেকে বলা হয়েছে যে পাকিস্তান ও চীন সীমান্তে ভারতের ভূমিকার সঙ্গে বাংলাদেশ সীমান্তে ভারতের ভূমিকা ভিন্ন। প্রশ্ন হচ্ছে, প্রতিবেশী হিসেবে ভারতের এই ভূমিকা কতটা গ্রহণযোগ্য?
ভারত আমাদের বন্ধু রাষ্ট্র এবং বলা হয় যে আমাদের ভারতের সাথে আমাদের সম্পর্ক সবচেয়ে ঘনিষ্ঠ। নিত্যমিত্রতা পৌঁছেছে, এই নিত্যমিত্রতা যদি পৌঁছেছে এটা কিন্তু বাস্তবে প্রতিফলন করতে হবে এবং শ্রদ্ধাশীলতার মাধ্যমে এবং বাংলাদেশের নাগরিকদের প্রতি সদাচরণ করার মাধ্যমে, বাংলাদেশের নাগরিকরা যাতে কোন রকম অন্যায় অনুশীলন না হয় সেটা নিশ্চিত করার মাধ্যমে। তো আমি আশা করি যে ভারত সরকার এবারে শুধু দৃষ্টিই দেবে না, এটা নিশ্চিত করবে।
জনাব বদিউল আলম মজুমদার, সবশেষে আপনার কাছে জানতে চাইব, সীমান্ত হত্যাকাণ্ড বন্ধে ভারত ও বাংলাদেশ কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারে?
আমি তো মনে করি দুর্বলতা ভারতের কোর্টে, কারণ আমার যতটুকু জানা এই যে ভারত দেশের নাগরিকদের কিন্তু বাংলাদেশের বর্ডার সিকিউরিটি হত্যা করছে না, আমি যতটুকু জানি তারাই আমাদের নাগরিকদেরকে হত্যা করছে। তারা যদি অপরাধী কর্মকাণ্ডে যুক্ত হয়, অপরাধী কর্মকাণ্ডে যদি লিপ্ত হয়, তাদেরকে তাদের বিচারের আগে আনা উচিত এবং তাদেরকে নিয়মিত ভাবে তাদের শাস্তি দেওয়া উচিত। তো তারাই এই সরকারের সাথে জড়িত, অর্থাৎ উদ্যোগ তাদেরকেই নিতে হবে, ব্যবস্থা তাদেরকেই নিতে হবে, তাদেরকেই নিশ্চিত করতে হবে যে এটা যেন অব্যাহত না থাকে। আর বাংলাদেশ সরকার সাথে তারা অবশ্যই আলোচনা করতে পারে, বাংলাদেশ সরকারকেও এটা নিশ্চিত করতে হবে যে তারা এর গুরুত্ব অনুধাবন করে এবং এটার যাতে অবসান ঘটে। তাই তারা আলাপ আলোচনা করতে পারে, কিন্তু বড়টা আমি মনে করি ভালো করতে হবে।
তো জনাব বদিউল আলম মজুমদার, সীমান্তে হত্যা নিয়ে রেডিও তেহরানের সাথে কথা বলার জন্য আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এরই সাথে বিদায় নিচ্ছি আলাপনের আজকের আসর থেকে। সবাই সুস্থ ও নিরাপদ থাকুন।
শ্রোতা বন্ধুরা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এখনই বিদায় নিতে হবে। তবে যাওয়ার আগে বিশ্ব সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিচ্ছে। ভিয়েনা সংলাপে আন্তরিক ইরান, পশ্চিমাদের প্রতি ফাঁকা প্রতিশ্রুতি বাদ দিয়ে কাজে নামার আহ্বান। শিক্ষার্থীদের আন্দোলন ভিন্ন খাতে প্রভাবিত করার অপচেষ্টা। রাজধানী ঢাকায় আটক পাঁচ তরুণ। ভারতের গুরুগ্রাম শহরে হিন্দুত্ববাদী সংগঠনের বাধা, খোলা জায়গায় হতে পারেনি জুমা নামাজ। এবং আফগানিস্তানে আবারও মার্কিন আগ্রাসনের আশঙ্কা ব্যক্ত করেছেন তালেবান নেতা মুফতি লতিফুল্লাহ। শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের সাথে সরাসরি যোগাযোগের ঠিকানা জানিয়ে দিচ্ছে। আমাদের সাথে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 6767 তেহরান, 19395 ইসলামিক রিপাবলিক অব ইরান। শ্রোতা বন্ধুরা, আপনার ভালো সুস্থ থাকুন এ কামনা করে, এবং আজই আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ।